শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা, আমি তাহিরা কিবরিয়া সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। ওয়াশিংটনে এখন বৃহস্পতিবার দুপুর আর বাংলাদেশ ও ভারতে বৃহস্পতিবার রাত। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের রিপোর্টে বাংলাদেশে দুর্নীতি সামান্য কমেছে, এ সম্পর্কে আমির খসরুর রিপোর্ট।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর বৈশ্বিক দুর্নীতির ধারণাসূচক রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের অবস্থান গত বছরের তুলনায় দুধাপ এগিয়েছে।
নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করলেন রাহুল গান্ধী, এ সম্পর্কে বিস্তারিত রিপোর্ট।
এই প্রথম সরাসরি নরেন্দ্র মোদীকে দুর্নীতিগ্রস্ত বললেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
আর আজ রয়েছে আমাদের নিয়মিত পরিবেশনা নারী কণ্ঠ, তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সেলিম হোসেন। বন্দুক চালানো বা আত্মরক্ষার কৌশল স্কুল শিক্ষকদেরকে বিশেষ সেনা প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে করা যায় কি না, এমন প্রস্তাব করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, অস্ত্র ক্রেতাদের ব্যাকগ্রাউন্ড চেক করবার বিষয়টি শক্তভাবে বিবেচনার জন্য তিনি একটি প্রস্তাব জোরে সোরে পাশ করার চেষ্টা করছেন। সম্প্রতি ফ্লোরিডার একটি স্কুলে গুলির ঘটনায় 17 জন নিহত হওয়ার পর অস্ত্র আইন সংস্কার সহ স্কুলের নিরাপত্তা বিধান নিয়ে যেসব আলোচনা হয় তারই প্রেক্ষিতে প্রেসিডেন্ট ট্রাম্প এমন পরিকল্পনার কথা ভাবছেন বলে জানা গেছে। ওই স্কুলে যেসব শিক্ষার্থী মারা গেছে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে হোয়াইট হাউসে এক আবেগময় বৈঠকের পর প্রেসিডেন্ট ট্রাম্প টুইট বার্তায় শিক্ষকদের 20% এখন থেকে এ ধরনের কোনো অসুস্থ পাগল খারাপ মতলব নিয়ে স্কুলে ঢুকলে তাকে শায়েস্তা করতে পারবে বলে মত দেন। হোয়াইট হাউসের ওই সমাবেশে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, স্কুলের কোনো শিক্ষকের কাছে গোপন অস্ত্র থাকলে এ ধরনের যে কোনো ঘটনা প্রতিরোধে দ্রুত তিনি ব্যবস্থা নিতে পারবেন, তবে তাদের কাছেই এই গোপন অস্ত্র থাকবে, যাদের কাছে থাকবে তারা তা ব্যবহারে সমর্থ হবেন এমন মানুষই ঠিক করা হবে। প্রেসিডেন্ট বৈঠকে উপস্থিত সকলের কাছে জানতে চান তার পরিকল্পনা তাদের পছন্দ হয়েছে কিনা। জবাবে অল্প কয়েকজন মাত্র হাত তোলেন, কারা এর পক্ষে নন প্রেসিডেন্টের এমন প্রশ্নে ওই কক্ষের বেশিরভাগ মানুষ প্রায় 40 জন হাত তোলেন। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বার্ষিক রিপোর্টে বলা হচ্ছে বিশ্বের প্রায় 160টি দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বেড়েছে। রিপোর্টে বলা হয় 2017 সালে বিশ্বজুড়ে রাজনৈতিক নেতাদের মধ্যে স্বেচ্ছাচারিতার হার বেড়েছে। প্রতিবেদনে অ্যামনেস্টি বলেছে, মিশর, ফিলিপাইন, ভেনিজুয়েলা, চীন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘনের হার বেড়েছে। অ্যামনেস্টি নির্বাহী পরিচালক মার্গারেট হুয়াং বলেন, ওইসব দেশে মানবাধিকার আইনের প্রতি কম গুরুত্ব দেওয়া হচ্ছে। ফিলিপাইনের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, দেশটির নেতা রড্রিগো দুতার্তে উন্মুক্ত ঘোষণা দিয়ে জনগণকে বলেছেন, মাদক চোরাচালানি সন্দেহ হলেই আপনারা তাদেরকে মেরে ফেলুন। প্রতিবেদনটিতে অভিবাসন নীতিমালার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করা হয়েছে গণমাধ্যমের স্বাধীনতাকে খাটো করা এবং নারী অধিকার সম্পর্কে তার মতামতের জন্য। ভয়েস অফ আমেরিকার হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্ট এ সম্পর্কিত মন্তব্যের জন্য চেষ্টা করেছে, কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়, 2017 সালে মানুষের মত প্রকাশের স্বাধীনতার উপর আঘাত এসেছে, এতে চীন, মিশর এবং তুরস্ককে সবচেয়ে বড় অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছে। এদিকে মায়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর জাতিগত নিধনকে 2017 সালে বিশ্বের সবচেয়ে বড় ভয়াবহ ঘটনা হিসেবে চিহ্নিত করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এ নিয়ে ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন জহুরুল আলম।
বৃহস্পতিবার প্রকাশিত লন্ডন ভিত্তিক সংস্থাটির 2017-18 সালের বিশ্বব্যাপী মানবাধিকার পরিস্থিতির বার্ষিক প্রতিবেদনে এমন বক্তব্য দেওয়া হয়েছে। অ্যামনেস্টির মহাসচিব শালিন শেটি বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের উপর যেভাবে গণহত্যা এবং জাতিগত নিধন চালানো হয়েছে তা নজিরবিহীন। প্রতিবেদনে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরে দেশটিতে বিভিন্ন নিবর্তনমূলক আইনের কারণে জনগণের বাক স্বাধীনতা খর্ব হচ্ছে, সাংবাদিক এবং মানবাধিকার কর্মীরা হয়রানির শিকার হচ্ছেন, শান্তিপূর্ণ সভা সমাবেশের উপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে, জোরপূর্বক গুমের ঘটনা অব্যাহত রয়েছে এবং পার্বত্য চট্টগ্রামে উপজাতিদের সুরক্ষা প্রদানে ব্যর্থতার কথা বলা হয়েছে। বিচার বিভাগের উপর সরকারের বাড়তি হস্তক্ষেপের কারণে জনমনে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নির্যাতনের মাত্রা বেড়েছে, গণগ্রেফতার অব্যাহত আছে এবং সমকামীরা হয়রানি শিকার হচ্ছেন। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের দুর্নীতির ধারণ সূচকের যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে বাংলাদেশের দুর্নীতি তুলনামূলকভাবে সামান্য কমেছে, এ নিয়ে শুনুন আমির খসরুর রিপোর্ট।
দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক নজরদারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বৃহস্পতিবার বিশ্বব্যাপী রিপোর্ট প্রকাশ করেছে। এর বাংলাদেশ শাখা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি দুর্নীতির ধারণাসূচক যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে বাংলাদেশের দুর্নীতি তুলনামূলক সামান্য কমেছে। বিশ্বের শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে 2017 সালে বাংলাদেশের অবস্থান 17তম, যা 2016তে ছিল 15তম স্থানে। ন্যূনতম বৈশ্বিক গড় স্কোর 43 হলেও বাংলাদেশের স্কোর এখনও 28। বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ার আফগানিস্তানের পর অর্থাৎ দ্বিতীয় সর্বনিম্ন। টিআইবি বলছে অগ্রগতি খুবই সামান্য। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান এর কারণ ব্যাখ্যা করে বলেন, রাজনৈতিক অঙ্গীকারের অভাব রয়েছে। বিএনপি প্রধান খালেদা জিয়ার কারাদণ্ড প্রাপ্তিতে টিআইবি প্রধান বলেন, ঘটনাটি ইতিবাচক, তবে তার মতে
দুর্নীতির দায়ে যারা অভিযুক্ত তাদের সকলকে বিচার করা যাবে, তাহলে সেটা যেন ব্যক্তির অবস্থান এবং পরিচয়ের ঊর্ধ্বে থেকে হয়, সেটি যখন নিশ্চিত করতে পারবো তখন সেটা ইতিবাচক হবে।
টিভি বলছে বিশ্বব্যাপী নাগরিক স্বাধীনতা সংকুচিত হবার সাথে দুর্নীতি বৃদ্ধির নিবিড় সম্পর্ক রয়েছে, যা বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ভারতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুর্নীতিতে জড়িত বলে অভিযোগ করেছেন। জানাচ্ছেন গৌতম গুপ্ত।
নীরব মোদী আর মেহুল চোকসির বিপুল দুর্নীতি সামনে আসা সত্ত্বেও একেবারে চুপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীদের অভিযোগ ছিল এই দুর্নীতির কথা জেনেও কোনো বাধা দেয়নি মোদীর সরকার, কিন্তু বুধবার এই প্রথম খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ঘটনার গতি যেন সেই 80-এর দশকের বোফোর্স কেলেঙ্কারির চিত্রনাট্য অনুসারী। তখন অভিযোগ ছিল রাহুলের বাবা প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর বিরুদ্ধে। 3 দশক পরে রাজীব পুত্র রাহুল হচ্ছেন তিনি যিনি অভিযোগ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। তখন বিজেপি ছিল বিরোধী পক্ষে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং ভারত সফররত কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর হাতে 9 কানাডাবাসী উগ্রপন্থীর শিখের তালিকা তুলে দিয়ে তাদের উপর কড়া নজর রাখতে অনুরোধ করেছেন। এ নিয়ে গৌতম গুপ্তের আরেকটি রিপোর্ট।
খালিস্তান আন্দোলন 80-এর দশকে শুরু হলেও কয়েক বছর পরেই স্তিমিত হয়ে যায়, কিন্তু কানাডায় এক শ্রেণীর শিখ ওই দাবির জিয়ে রাখছেন এবং পাঞ্জাবে অর্থ ও অস্ত্র যোগাচ্ছেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারত সফরে এসে বুধবার দেখা করলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের সঙ্গে। অমরিন্দর ট্রুডোর হাতে 9 খালিস্তানপন্থী কানাডার শিখ নাগরিকের তালিকা তুলে দিলেন, সঙ্গে অনুরোধ এরা যেন কোনো রকম ভারত বিরোধী কাজকর্ম চালিয়ে যেতে না পারে। ট্রুডো বললেন, কেবল ভারতই নয়, কোনো দেশেই বিচ্ছিন্নতাবাদ সমর্থন করে না কানাডা, কেননা ওদেশের ফরাসি ভাষাভাষী কুইবেক প্রদেশও মাঝে মাঝেই বিচ্ছিন্ন হওয়ার দাবি তোলে। কাজেই পাঞ্জাবের সমস্যা তিনি বিলক্ষণ বোঝেন। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
সিরিয়ায় চলমান যুদ্ধ থামানো এবং সেখানে মানবিক সহায়তা দেওয়ার জন্য অস্ত্রবিরতি ছাড়া কোনো উপায় নেই বলে মন্তব্য করেছেন সিরিয়ায় জাতিসংঘের দূত স্টেফেন দে মিত্রা। তিনি আশা করেন নিরাপত্তা পরিষদ এই অস্ত্রবিরতি প্রস্তাব অনুমোদন করবে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুটিরেস নিরাপত্তা পরিষদের কাছে সিরিয়ায় 30 দিনের অস্ত্রবিরতির প্রস্তাব দিয়েছেন এবং ঘৌটা অঞ্চলে 4 লক্ষ অধিবাসীকে মানবিক সহায়তা দেবার সুযোগ সৃষ্টির অনুরোধ জানিয়েছেন। বলেছেন, তাদের অবস্থা এমন যে তারা পৃথিবীতে জীবন্ত নরকে বসবাস করছে। গত বছর প্রেসিডেন্ট বাশার আল আসাদের মিত্র রাশিয়া, ইরান এবং তুরস্কের সঙ্গে করা চুক্তিতে ঘৌটা অঞ্চলকে যুদ্ধমুক্ত করবার প্রস্তাব দেওয়া হয়, তবে যুদ্ধ থামেনি এবং সিরিয়ার সেনা ও বিদ্রোহীদের মধ্যে যুদ্ধ মারাত্মক আকার ধারণ করেছে, যার ফলশ্রুতিতে অধিবাসীরা চরম মানবিক সংকটে পড়েছে। জাতিসংঘ মানবাধিকার সংস্থা বলেছে, গত 4 ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত যুদ্ধে সেখানে 346 জন মারা গেছে। চলতি সপ্তাহে নাইজেরিয়ার একটি স্কুল থেকে অপহৃত মেয়েদের বেশ কয়েকজনকে মুক্তি দেওয়া হয়েছে। নাইজেরিয়ার সরকারি সূত্র জানিয়েছে, বুধবার ওয়েবে এবং বর্ণো রাজ্যের এক সীমান্ত শহর থেকে তাদেরকে উদ্ধার করা হয়েছে। এর মাত্র 2 দিন আগে ইয়োবে রাজ্যের দাপচি শহরের গভর্নমেন্ট গার্লস সায়েন্স সেকেন্ডারি স্কুল থেকে বোকো হারামের সশস্ত্র জঙ্গিরা ভাঙচুর করেছে এবং কয়েকজনকে অপহরণ করেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই ঘটনার পরদিন স্কুলে 91 শিক্ষার্থী অনুপস্থিত ছিল, তার মানে তারা হয়তো অপহৃত হয়েছে। 2014 সালে নাইজেরিয়ার চিবক গ্রামের একটি স্কুল থেকে 276 জন মেয়েকে অপহরণ করা হয়েছিল। বোকো হারাম সেটি করেছিল। এবছর 4 বছর পার হলেও ওই অপহৃতদের মধ্যে এখনও প্রায় 100 জন নিখোঁজ রয়েছেন। এই ছিল বিশ্ব সংবাদে আমার হাতে আজকের খবরগুলো।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। দুর্নীতি বাংলাদেশের অর্থনীতিতে কতটা নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে সে বিষয়ে বিশ্লেষণ করেছেন বাংলাদেশের প্রভাবশালী গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডিএর সম্মানীয় ফেলো এবং বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর মুস্তাফিজুর রহমান। এ বিষয়ে ঢাকা থেকে বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছেন আমির খসরু।
দুর্নীতির ব্যাপকতা উন্নয়নসহ দেশের সামগ্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করে। বিভিন্ন গবেষণা প্রতিবেদন বলছে, বাংলাদেশে যদি সহনীয় মাত্রায় দুর্নীতি বিদ্যমান থাকত তাহলে জাতীয় প্রবৃদ্ধি কমপক্ষে 2% হারে বেড়ে যেত, গড় মাথাপিছু আয়ও একই সাথে বেড়ে যেত 2%, আর প্রবৃদ্ধি বিনিয়োগসহ সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতির চেহারাটাই বদলে যেতে পারত। দুর্নীতি বাংলাদেশের অর্থনীতিতে কতটা নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করছে সে বিষয়ে বিশ্লেষণ করেছেন বাংলাদেশের প্রভাবশালী গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডির সম্মানীয় ফেলো বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর মুস্তাফিজুর রহমান।
এর কারণে বাংলাদেশের অর্থনীতির উপরে বিভিন্নভাবে নেতিবাচক প্রভাব পড়ছে। একটি গবেষণায় দেখা গেছে যে বাংলাদেশে যদি দুর্নীতি, আমরা গড় যে বৈশ্বিক দুর্নীতির হার আছে সেটার উপরে নিয়ে যেতে পারতাম, তাহলে আমাদের যে জিডিপির যে প্রবৃদ্ধি, এই প্রবৃদ্ধিটা আমরা প্রায় শতকরা মাথাপিছু 2% আমরা বাড়াতে পারতাম। বর্তমানে আমাদের মাথাপিছু যে জাতীয় আয় আছে সেটা আমরা আরো 2% আমরা বাড়াতে পারতাম। এই বাংলাদেশে যদি দুর্নীতি একেবারে তো নির্মূল করা যাবে না, কিন্তু দুর্নীতি যদি আমরা গড় যেটা আছে সেই গড় যে ট্রানজিশন ইকোনমি, যেমন একটা গবেষণা দেখা যাচ্ছে যে পোল্যান্ডের সমপর্যায়ে যে দুর্নীতি ট্রানজিশন ইকোনমি পোল্যান্ড, তার পর্যায়ে যদি আমরা যদি এটাকে যদি নিয়ে যেতে যদি আমরা যদি নামিয়ে আনতে পারতাম, তাহলে বাংলাদেশের মাথাপিছু জাতীয় আয় আমরা এখন যেটা আছে শতকরা 8% মতো সেটাকে কিন্তু আমরা 10% আমরা উন্নীত করতে পারতাম। সুতরাং এটা একটা কংক্রিট একটা হিসাব আছে। আরেকটা হিসাব যেটা আছে যে দুর্নীতি যদি আমরা যদি গড়ের উপরে যদি নিয়ে যেতে পারতাম, তো তাহলে বাংলাদেশে এই এই যে আমাদের এখন শতকরা প্রায় 23% জিডিপি আমাদের কম হয় দুর্নীতির কারণে, সেটা আমরা রোধ করতে পারতাম। তো এটা একটা খুবই বড় একটা সংখ্যা। এবং এটা কিভাবে হতো, যে আমাদের যখন নাকি দুর্নীতি হয় তখন বিভিন্নভাবে অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব পড়ে। দুর্নীতি যখন হয় আমদানির ক্ষেত্রে, যখন নাকি কম ভ্যালুয়েশন করার মাধ্যমে দুর্নীতি হয় তখন সরকার কম রাজস্ব পায়, যখন নাকি একটা উন্নয়নমূলক কাজ করছে সে কাজে হয়তো 10 টাকা ব্যয় হতো সেখানে হয়তো দুর্নীতি করে ওটাকে হয়তো 15 টাকায় নিয়ে গেল, তার মানে সেটার ব্যয়টা বাড়ছে। এটার ব্যয়টা বাড়ার ফলে আরেকটা হয়তো উন্নয়নমূলক কাজ করা যেত, সে টাকাটা সরকারের থাকছে না, আর মানুষও যে বেনিফিটটা সেটা থেকে পেতে পারত সেটাও কিন্তু তার জন্য কিন্তু কম পাবে, কারণ ওটার কস্টটা বেশি হচ্ছে। বিভিন্ন সামাজিক যেসব সুরক্ষা খাত আছে সেখানে যারা নাকি দারিদ্র্যসীমার নিচে আছেন তাদের জন্য বিভিন্ন সহায়তা দেওয়া হয়, সেখানে লিকেজ ওয়েস্টেজ এটার মাধ্যমে দুর্নীতির একটা ফলাফল তাদের উপরে পড়ে। জন্য ক্ষেত্রে এটার বড় একটা প্রভাব আছে, সেটা হলো যে যখন নাকি বিভিন্ন কর্মসূচিগুলি বাস্তবায়ন করা হয় তখন দুর্নীতির কারণে যারা নাকি ফল ভুগী তাদের কাছে যায় না, যাদের অন্তর্ভুক্ত হওয়ার কথা তারা অন্তর্ভুক্ত হন না, যারা বাইরে থেকে যাওয়ার কথা তারা অন্তর্ভুক্ত হন, এই ধরনের একটা একটা প্রভাব পড়ে। সুতরাং এই টাকাটা যেহেতু দুর্নীতির টাকা, এই টাকাটা অনেক সময় দেশের বাইরে নিয়ে যায়, হয়তো মনে করে যে এটা যদি দেশে রাখে তাহলে কোনো এক সময় হয়তো এটার জন্য সমস্যায় পড়তে পারে, তার মানে টাকাটা দেশের থেকে বাইরে চলে গেল। এটা দেশে বিনিয়োগ হলে কর্মসংস্থান এবং অন্যান্য উৎপাদনশীল খাতে হয়তো এটা ব্যবহার করা যেত। সুতরাং আমরা যেটা দেখছি সেটা হলো যে এই দুর্নীতির কারণে একটা তো হলো প্রাতিষ্ঠানিক বিভিন্ন ধরনের যে শৃঙ্খলা এগুলো তো চলে যায় এবং তার ফলে এটা অর্থনীতির উপর একটা বিরূপ প্রভাব পড়ে, এটা অপ্রত্যক্ষ। কিন্তু প্রত্যক্ষ যদি আমি ধরি তাহলে কর্মসংস্থান, সরকারের রাজস্ব আয়, জনগণ যে বেনিফিটটা পেতে পারতেন প্রত্যাশা করে থাকেন সেগুলো সব দিক থেকেই কিন্তু এটা অর্থনীতির উপর একটা নেতিবাচক প্রভাব পড়ে, এটা প্রবৃদ্ধির যে মাত্রা সেটাকেও শ্রথ করে দেয় এবং সার্বিকভাবে দেশের আর্থসামাজিক যে উন্নয়ন যেটুকু হতে পারতো সেটাকে অনেক ক্ষেত্রে এটাকে কিন্তু সেটা সাধারণ জনগণ সেটা থেকে বঞ্চিত হয় এবং শ্রোত হয়ে পড়ে এবং সামগ্রিকভাবে অর্থনীতির যে একটা শৃঙ্খলা, সুশাসন, জবাবদিহিতা সেটার ক্ষেত্রেও এটার একটা নেতিবাচক প্রভাব পড়ে। আরেকটা যেটা বড় হয় সেটা হলো যেহেতু দুর্নীতি করে হলো একটা মুষ্টিমেয় সংখ্যক মানুষ, তাদের হাতে কিন্তু সম্পদের একটা বড় অংশ চলে যায়। এই জন্য বিভিন্ন দেশে দেখা গেছে গবেষণায় যে দুর্নীতির কারণে সমাজে একটা অসাম্যের সৃষ্টি হয়, আয়ের বন্টনের ক্ষেত্রে একটা অসাম্যের সৃষ্টি হয়, এগুলো অনেক সময় সামাজিক অসন্তোষের জন্ম দেয় এবং এটা অর্থনীতির জন্য ভালো না।
সিপিডির সম্মানীয় ফেলো এবং বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর মোস্তাফিজুর রহমান মনে করেন দুর্নীতির কারণেই অর্থনীতি সহ দেশের সামগ্রিক এবং সামষ্টিক উন্নয়ন ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে আর অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে সমান্তালে। এক্ষেত্রে পরিত্রাণ যত তাড়াতাড়ি হবে ততই মঙ্গল। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার আপিল বিচারাধীন থাকা অবস্থায় খালেদা জিয়ার জামিন চেয়ে করা আবেদন আগামী রোববার শুনানির জন্য রাখা হয়েছে। এ বিষয়ে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
আদালত অবশ্য একই সময়ে মামলার বিচারিক আদালতে খালেদা জিয়াকে দেয়া জরিমানার আদেশ স্থগিত করেছেন। বিচারপতি এনায়েতুর রহিম ও বিচারপতি শহীদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি শেষে মামলায় বিচারিক আদালতে নথিও তলব করা হয়েছে। আগামী দু সপ্তাহের মধ্যে ওই নথি হাইকোর্টে পাঠাতে সংশ্লিষ্ট আদালতকে নির্দেশ দেওয়া হয়। আপিল বিচারাধীন থাকা অবস্থায় জামিন চেয়ে খালেদা জিয়ার করা আবেদন আগামী রোববার শুনানির জন্য রাখা হয়েছে। আপিলে খালেদা জিয়ার আইনজীবীরা 44টি পয়েন্ট তুলে ধরেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে খালেদার বক্তব্য ভুলভাবে রায়ে সন্নিবেশিত করা, এ মামলার মূল নথিও ছিল না, সর্বোপরি কুয়েত সরকারের দেয়া চিঠি আমলে না নেয়া। এ সম্পর্কে ব্যারিস্টার নওশাদ জমির বলেন, একজন বিচারক কিভাবে ভুল তথ্যের উপর বিচার করলেন তা কারো কাছে বোধগম্য নয়।
বিভিন্ন সাক্ষী বিভিন্ন সময় অনেক যে জিনিসগুলো বলেছেন যে এই কেসটার কোন মূল নথি ওনারা পাননি, মূল নথি পাননি এবং 2007 সালের একটা নথি ওনারা তৈরি করেছেন। 2007 সালের যে নথি তৈরি করেছে সেটাও আপনার অরিজিনাল কোনো ডকুমেন্ট না, সেটা আপনার ওনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ঘষামাজা করা লেখার কিছু কাগজ দিয়েছেন। এবং একটা সরকারি ফাইল যখন অরিজিনালটা হারিয়ে যায় বা প্রথমটা নতুনটা যখন হারিয়ে যায়, অরিজিনাল ফাইল হারিয়ে গেলে ওটা একটা আবার রিকনস্টিটিউট করার জন্য কিছু নিয়ম কানুন আছে, কোনো নিয়ম কানুনের আশপাশেও কিছু নাই, একটা ফটোকপি করা বিভিন্ন রকম কাগজ এবং সেগুলোর মধ্যে ঘষামাজা করা লেখা সেগুলো দিয়ে ওনারা বলছেন যে একটা ফাইল রিকনস্টিটিউট করা হয়েছে।
আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী এজে মোহাম্মদ আলী, জয়নুল আবেদিন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সহ একদল আইনজীবী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, দুদকের পক্ষে ছিলেন খুরশিদ আলম খান। স্মরণ করা যায় যে গত 8ই ফেব্রুয়ারি বিশেষ জজ আদালত এই মামলার রায় দেন। এতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দুর্নীতির জন্য 5 বছরের সাজা এবং তারেক রহমান সহ অপর 5 আসামির প্রত্যেককে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই সাথে বাকি আসামির সবাইকে 2,10,00,000 টাকা জরিমানা করা হয়। রায় ঘোষণার পরপরই বেগম খালেদা জিয়াকে নাজিবউদ্দিন রোডের পরিত্যক্ত কারাগারে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তিনি সেখানেই রয়েছেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো অফ ইন্ডিয়া জানিয়েছে 9,339 জন বকেয়া অর্থের অঙ্ক দাঁড়িয়েছে 1,11,738 কোটি টাকায়। বিস্তারিত শোনাচ্ছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
ক্রেডিট ইনফরমেশন ব্যুরো অফ ইন্ডিয়া বা সিভিলের এক নথি অনুসারে ইচ্ছাকৃতভাবে ব্যাংক থেকে ঋণ নিয়ে সে টাকা ফেরত দেয়নি 9,339 জন গ্রহীতা। এদের না মেটানো ঋণের অঙ্ক বাড়তে বাড়তে দাঁড়িয়েছে 1,11,738 কোটি টাকা। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ঋণ 93,357 কোটি টাকা। গত 5 বছরে এই ধরনের বকেয়া 340% বেড়ে গিয়েছে। কারা এই ঋণগ্রহীতারা? সেই নামের তালিকা রিজার্ভ ব্যাংক জানাতে নারাজ। স্টেট ব্যাংকের অনাদায়ী ঋণ সবচেয়ে বেশি, 27,716 কোটি টাকা। ওদিকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের 11,500 কোটি টাকার কেলেঙ্কারির পরে বিভিন্ন আন্তর্জাতিক রেটিং সংস্থা এই ব্যাংকের রেটিং কমিয়ে দিতে চলেছে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতের পশ্চিমবঙ্গে রাষ্ট্রীয় সেবক সংঘ RSS এর ভাবধারায় স্কুলের সংখ্যা 500-তে ছুটে চলেছে, এমনই অভিযোগ পেয়ে তদন্ত শুরু করল পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলির একটি স্কুল চত্বরে তৈরি হয়েছে বিশ্ব হিন্দু পরিষদের যুব শাখা। বজরং দলের অস্ত্র প্রশিক্ষণ শিবির, বিশ্ব হিন্দু পরিষদ সূত্রে পাওয়া সেই ছবি ঘিরে সরগোল পড়ে যায় ইতিমধ্যেই গোটা রাজ্যে। এরই পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছে, রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে RSS এর ভাবধারায় পঠন পাঠন কি বাড়ছে? বিধানসভায় নিজের ঘরে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, স্কুলে উগ্র ধর্মান্ধতা দৃষ্টি আকর্ষণ করলে ব্যবস্থা নেওয়া হবে। সরকারি সূত্রে দাবি, RSS এর ভাবধারায় চালিত হচ্ছে বলে রাজ্যে 493টি স্কুলের বিরুদ্ধে অভিযোগ এসেছে। খোঁজ নিয়ে দেখা গেছে 125টি স্কুলের নো অবজেকশন সার্টিফিকেট নেই। এদিকে RSS এর ভাবধারায় লালিত স্কুলগুলির বিরুদ্ধে এই অভিযোগ প্রসঙ্গে অবশ্য তৃণমূল কংগ্রেস সরকারকেই দুষছে রাজ্যের বিরোধীরা। বিজেপির দাবি, নির্দিষ্ট আইন মেনেই দেশজুড়ে চলছে RSS এর স্কুল। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতের সামরিক বাহিনী উত্তরবঙ্গের শিলিগুড়ির করিডোর নিয়ে উদ্বিগ্ন, কারণ চীনের পিপলস লিবারেশন অফ আর্মি ভুটান ও সিকিমের কাছাকাছি এসে নিয়মিত মহড়া দিচ্ছে, পরিকাঠামো নির্মাণ করছে এবং ইচ্ছাকৃতভাবে নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ক্রমাগত উত্তেজনা ছড়াচ্ছে। এ বিষয়ে কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেছেন তাওহিদুল ইসলাম।
চীনের আগ্রাসী মনোভাবের কারণে উত্তরবঙ্গের শিলিগুড়ির করিডোর নিয়ে উদ্বিগ্ন ভারত। এই বিষয় নিয়ে আমরা এখন কথা বলছি আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের সঙ্গে। পরমাশিস ঘোষ রায়, আপনি যদি শুরুতেই আমাদেরকে জানান ভারত কেন ওই করিডোর নিয়ে উদ্বিগ্ন।
উদ্বিগ্ন হওয়ার কারণ, তথ্য ইতিহাস পিছন দিকে আমরা যদি একটু তাকাই, তো দীর্ঘদিন ধরেই আমরা দেখে এসেছি যে চীনের সঙ্গে ভারত সরকারের একটা উত্তর পূর্বাঞ্চল নিয়ে সবসময় একটা ঠান্ডা লড়াই ক্রমশ লেগেই থাকছে। কিন্তু অতি সম্প্রতি অর্থাৎ গতকালকেই আমাদের দেশের নৌসেনা প্রধান সুনীল লাম্বা একটা আশঙ্কা প্রকাশ করেছেন। তার কারণ বলতে তিনি নিজেই যেটা বলেছেন যে চীনের ক্রমশই আগ্রাসী মনোভাব ভারতবর্ষের প্রতি, সেটা মূলত ভুটান এবং সিকিমের নাকের ডগায় এসে ওনার কথাটাই আমি তুলে ধরছি যে চীনের পিপলস লিবারেশন আর্মি নিয়ম করে মহড়া দিচ্ছে দেশের উত্তর পূর্বাঞ্চলের ওই অঞ্চলগুলোতে এবং সেটা ইচ্ছাকৃতভাবে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ক্রমাগত উত্তেজনা ছড়াচ্ছে, যেটা সেনাবাহিনীর কাছে এবং ভারতবাসীর কাছে অত্যন্ত উদ্বেগজনক বলে তিনি জানিয়েছেন।
নৌসেনা প্রধান যে উদ্বেগ প্রকাশ করেছে, সে ব্যাপারে পশ্চিমবঙ্গ প্রশাসনের কি অভিমত?
পশ্চিমবঙ্গ প্রশাসনের অভিমত সেটা হচ্ছে, কিছুদিন আগে যেটা বেশ কয়েক মাস ধরে আমাদের রাজ্যের উত্তরবঙ্গের গোর্খা জনমুক্তি মোর্চা পাহাড়ের যে একটি রাজনৈতিক দল আছে, তারা পৃথক গোর্খাল্যান্ডের দাবি যে আন্দোলন চালিয়েছিল, একটা জঙ্গি আন্দোলন, খুন খারাপি হয়েছে, তাদের সুপ্রিমো প্রধান সে গা ঢাকা দিয়ে রয়েছে, তার অ্যারেস্ট ওয়ারেন্ট তার নামে বেরিয়েছিল, রাজনৈতিক মানে বাতাবরণ ভীষণ উত্তাপ হয়েছিল, মুখ্যমন্ত্রী দীর্ঘ 8 মাস পরে গিয়ে সেখানে একটা স্থিতাবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছেন। তখনই রাজ্যের প্রশাসন ইতিমধ্যেই বলেছিল যে ওই চীনের ওই করিডোর দিয়ে, মানে ওই শিলিগুড়ি করিডোর মারফত বা ওই অঞ্চলে বিদেশি শক্তির হাত রয়েছে গোর্খাল্যান্ড আন্দোলনের পিছনে মদদ দেওয়ার ক্ষেত্রে। এটা আমাদের রাজ্য প্রশাসনের তরফে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কিছুদিন আগে এটা এই তিনি এই অভিযোগটা এবং এই মন্তব্যটা করেছিলেন।
যে করিডোর নিয়ে এত উদ্বিগ্ন, সেখানে মাঠ পর্যায়ে কি অবস্থা আপনি কিছু জানেন?
মাঠ পর্যায়ে অবস্থা আসলে ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলের চীনের কাছ থেকে বাঁচার জন্য, চীনকে রোখার জন্য শিলিগুড়িটা যে একটা ভৌগোলিক অবস্থান করিডোর, সেটা শুধু নৌবাহিনীর সেনাপ্রধান এটা গতকাল বলেছে তা নয়, এর আগে ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াত নিজেও বলেছিলেন ডোকালাম ইস্যু নিয়ে ইতিমধ্যে যে সমস্যা তৈরি হয়েছিল সেটা মোকাবিলার জন্য চীন করিডর হিসেবে শিলিগুড়িকে ভারত সরকার সরাসরি মানে ব্যবহার করেছে, সেটা আমাদের রাজ্যের একটা জায়গা উত্তর মানে উত্তরবঙ্গের শিলিগুড়ি, শিলিগুড়ি থেকেই পুরো উত্তর পূর্বাঞ্চলে যাওয়া যায়, তো সেই জায়গাটাকে ভারত সরকার সবসময় চাইছে, সেনাবাহিনী সবসময় চাইছে সেটাকে একটা নিরাপদ জায়গায় আনতে, তো সেই জায়গা থেকে এই জায়গাটা যে ডিস্টারবেন্স হতে পারে এবং সেটাকে যে বিদেশি শক্তি কাজে লাগাচ্ছে সেটা সেনাবাহিনী প্রধান আগেও বলেছে, গতকাল নৌসেনা প্রধান বলেছে, কিন্তু এটা সামগ্রিকভাবে সকলেই এই জিনিসটা মেনে নিচ্ছে যে শিলিগুড়িকে রক্ষা করতে গেলে এবং ভারতের পূর্বাঞ্চলকে বাঁচাতে গেলে বিদেশি শক্তির হাত থেকে শিলিগুড়িকে আমাদের রক্ষা করতেই হবে।
এ বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের কি কোনো বক্তব্য পাওয়া গেছে?
কেন্দ্রীয় সরকারের বক্তব্য তো সেনাপ্রধান যা বক্তব্য বা সেনাবাহিনীর যা বক্তব্য এবং কেন্দ্রীয় সরকারের তরফে সেনাবাহিনী যে সমস্ত ডিসিশন আগে নিয়েছে এখন নিচ্ছে, সেনাবাহিনী যে আমাদের পানাগড়ে যে বিমান বাহিনীর যে বড় কেন্দ্র গড়ে তোলা হয়েছে, শিলিগুড়িতে যেটা রয়েছে বাগডোগরা বিমানবন্দর, সেই জায়গাগুলোকে তো করাই হয়েছে শিলিগুড়ি করিডরটাকে আটকানোর জন্য, মানে শিলিগুড়িটাকে কথাতেই আছে যে সেনাবাহিনীর পরিভাষায় শিলিগুড়িটাকে চিকেন নেক বলা হয়, তো সেক্ষেত্রে প্রশাসনের তরফে নিরাপত্তার তরফে কেন্দ্রের একটা তো ভূমিকা রয়েছে, সেটা স্বাভাবিকভাবে প্রকৌশলগত দিক থেকে টেকনিক্যালি দিক থেকে সেনাবাহিনী যেভাবে কাজে লাগায় সেটা তো সরকারের মানে দায় দায়িত্বের মধ্যে পড়ে, কেন্দ্রীয় সরকারের তরফে শিলিগুড়িকে আটকানোর জন্য তো যা যা করণীয় সেটা সেনাবাহিনী করছেই।
ভারতের নৌসেনা প্রধান উদ্বেগ জানানোর পর বিষয়টি যেহেতু পশ্চিমবঙ্গের সঙ্গে সরাসরি সম্পর্কিত, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি কোনো বক্তব্য দিয়েছেন?
মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই এই বিষয়টার উপরে বক্তব্য এখনো পর্যন্ত আমরা পাইনি, উনি জেলা সফরে রয়েছেন, ওনার এই মুহূর্তে কোনো এই বিষয়ে মন্তব্য আমরা এখনো পর্যন্ত পাইনি।
এ বিষয়ে অভিজ্ঞ এবং সাধারণ মানুষ কি মনে করে, কারোর সঙ্গে কি আপনার কথা হয়েছে?
হ্যাঁ, বিশিষ্ট সাংবাদিক কলকাতার যিনি এই বিষয়টাতে অত্যন্ত অভিজ্ঞ এই বিষয়গুলোতে সুমন ভট্টাচার্য, তিনি একটি প্রতিক্রিয়া আমাকে দিয়েছেন, আমি সেটা একবার শোনাতেও চাইছি।
মালদ্বীপ নিয়ে নয়াদিল্লি এবং বেইজিং এর মধ্যে টানাপোড়েন চলার সময় এবার শিলিগুড়ি করিডর নিয়ে সরাসরি উদ্বেগ প্রকাশ করলেন ভারতীয় নৌবাহিনীর প্রধান। তিনি পরিষ্কারই বলেছেন শিলিগুড়ি করিডরকে ব্যবহার করে উত্তর পূর্বাঞ্চলকে ভারত থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করতে পারে চীন। তার এই উদ্বেগের কথা ঠিক সেই সময় এলো যখন ভারতের উত্তর পূর্বাঞ্চলে বাংলাদেশ থেকে জনসংখ্যা ঢুকে ভারতের জনসংখ্যার তারতম্য করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন ভারতীয় সেনাবাহিনীর প্রধান বিপিন রাওয়াত। বোঝাই যাচ্ছে ভারতীয় সেনাবাহিনী ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চল নিয়ে যথেষ্টই চিন্তিত এবং এ ব্যাপারে চীন এবং পাকিস্তান যৌথভাবে কাজ করছে বলে মনে করছে। কারণ প্রথমে ভারতীয় সেনাবাহিনীর প্রধান পাকিস্তানের দিকে ইঙ্গিত করলেন এবং বললেন পাকিস্তান কার্যত প্রক্সি ওয়ার চালাচ্ছে বাংলাদেশ থেকে লোক ভারতবর্ষে ঢুকিয়ে দিয়ে। তারপরে নৌবাহিনীর প্রধানও বললেন শিলিগুড়ি করিডরকে ব্যবহার করে ভারতবর্ষকে বিপাকে ফেলতে চাইছেন। এই নিয়ে এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন দার্জিলিং এর অশান্তিকে ব্যবহার করে বিভিন্ন আন্তর্জাতিক শক্তি ভারতবর্ষকে বিপাকে ফেলতে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ইঙ্গিত পরিষ্কার ছিল চীনের দিকেই, কিন্তু এবার সেটাকে আরো এগিয়ে পরিষ্কার করে বললেন ভারতীয় নৌবাহিনীর প্রধান। ভারত এবং চীনের মধ্যে যে উত্তেজনা রয়েছে, কিছুদিন আগে ডোকলাম নিয়ে যে টানাপোড়েন চলেছিল এবং যা প্রায় যুদ্ধের দিকে গড়িয়েছিল, সে কথা মাথায় রেখে এবার ভারতের উত্তর পূর্বাঞ্চলের দিকে বিশেষ করে নজর দিচ্ছে ভারতের প্রতিরক্ষা দপ্তর।
সবশেষে পরমাশিস ঘোষরায় আপনার কাছে জানতে চাই যে এই বিষয়টি নিয়ে ভারত পাকিস্তান অথবা ভারত বাংলাদেশ অথবা ভারত চীনের সম্পর্কের মধ্যে কি কোনো ধরনের পরিবর্তন হতে পারে বলে আপনি মনে করেন?
হ্যাঁ, আসলে পরিবর্তন হতে পারে। প্রথম কথা বলি, আমাদের কেন্দ্রে এখন কেন্দ্রীয় সরকারকে পরিচালনা করছে বিজেপি নেতৃত্বাধীন সরকার। এখন একটা গোটা দেশেই একটা হিন্দুত্ববাদের প্রশ্ন আসছে, যদিও ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, সেটা বিজেপি কেন্দ্রের সেন্ট্রালে পাওয়ারে থাকলেও সেটা গণতান্ত্রিক দেশ হিসেবে হিন্দুত্ববাদের কথা বললেও আসামে বিজেপি ইতিমধ্যেই পাওয়ারে এসছে, উত্তর পূর্বাঞ্চলে যে ত্রিপুরায় ভোট হলো, মেঘালয়ে ভোট হবে, নাগাল্যান্ডে ভোট হবে, একটা হিন্দুত্ববাদ। বিপিন রাওয়াত বলেছেন যে একটা কালকে পরিসংখ্যান দিয়েছেন, উনি একটা ওদিকে একটা সেমিনারে গেছিলেন নর্থ ইস্টে, সেখানেও বলেছে যে বাংলাদেশ থেকে পাকিস্তানিরা কিছু লোকজন ঢোকাচ্ছে বাংলাদেশ মারফত, কিন্তু বাংলাদেশ সবসময় ভারতবর্ষের একটা বন্ধু দিয়েছে, সেটা আমরা জানি। তো সেনাবাহিনী চীন পাকিস্তান কোন কৌশলগত দিক থেকে কোনো কিছু যদি করতে চায়, তো কেন্দ্রীয় সরকার তখন তো উত্তর পূর্বাঞ্চলকে রোখার জন্য, করিডোরকে আটকানোর জন্য কোনো হয়তো প্রেক্ষিত কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টি কোনো উদ্যোগ হয়তো নিলেও নিতে পারে। তখন হয়তো একটা প্রকৃতিগত দিক থেকে, ভৌগোলিক দিক থেকে, সামাজিক দিক থেকে কোনো বিধিনিষেধ আরো হলেও হতে পারে, সেটা সময় বলবে, এখনই না। তবু দেশের নিরাপত্তার প্রশ্নে কেন্দ্রীয় সরকার যদি কোনো ডিসিশন নেয় এবং সেটা যদি ইন্টেলিজেন্স জানতে পারে, বা যেহেতু সেনাবাহিনীর লোকেরা পদাধিকারীরা বলছে, তাদের কাছে নিশ্চয়ই কোনো সোর্স আছে, তো সেই প্রেক্ষিতে যদি কোনো পরিবর্তন আসে সেটা আমাদের দেখতে হবে, মানতে হবে এবং আমরা জানবো সেটা।
পরমাশিস ঘোষ রায়, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাদেরকেও ধন্যবাদ।
সম্প্রতি আইসিস মোকাবেলার লক্ষ্যে জোট বাহিনীর যে বৈঠক হয় সে সম্পর্কে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা মার্গারিট বেশির কথা বলেন ব্রেট ম্যাকগার্কের সঙ্গে। মিস্টার ম্যাকগার্ক কোয়ালিশনে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত। রিপোর্টটি পড়ে শোনাচ্ছেন শাহাদত হোসেন সবুজ এবং শেখ জয়তী দাশগুপ্ত।
আপনি মাত্র কুয়েতে আইএস বিরোধী জোটের বৈঠক শেষ করেছেন। সিরিয়া এবং ইরাকে যাতে করে আইএস পুনরায় সংগঠিত না হতে পারে সে লক্ষ্যে বৈঠকে কি কোনো দীর্ঘমেয়াদী রাজনৈতিক এবং কৌশলগত পন্থা নেওয়া হয়েছে? এর প্রশ্নের জবাবে ব্রেড ম্যাকগার্ক বললেন,
Well, in terms of countering ISIS, I think you have to take into account where we were 3 years ago. I remember being here in Kuwait 3 years ago where
IS কে প্রতিহত করার বিষয়টি নিয়ে কথা বলতে হলে আপনাকে 3 বছর আগের ব্যাপারগুলো বিবেচনায় আনতে হবে। আমার মনে পড়ছে যখন 3 বছর আগে এই কুয়েতে বসেই কেউ ভাবতে পারেনি যে আইএসের হাত থেকে অঞ্চলগুলো পুনরুদ্ধার করা যাবে। তারা 70 লক্ষ লোকের আবাসভূমি নিয়ন্ত্রণ করত, সমস্ত পৃথিবী জুড়েই তারা আক্রমণের পরিকল্পনা করেছিল। তারা বাগদাদের দিকে অগ্রসর হয়ে গণহত্যা চালিয়েছে, এরপর থেকে তাদের দখলদারী থেকে শতভাগ এলাকা মুক্ত করা হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো কোনো এলাকা তারা কিন্তু আর ফিরে পায়নি। আজকের বৈঠকে যেটা তুলে ধরা হয়েছে তা হচ্ছে আইএস দখলভুক্ত শতভাগ এলাকাই মুক্ত করা হয়েছে, এটি একটি অনন্য ব্যাপার। তবে প্রশ্ন হচ্ছে এটা কতটা টেকসই হবে। তবে আমি 3টি বিষয় উল্লেখ করব। প্রথমত, তারা এলাকাগুলো আর ফিরে পায়নি। দ্বিতীয়ত, সেই এলাকাগুলোতে আইএসের ভয়ে পালিয়ে যাওয়া 30 লাখের উপর লোকজন তাদের ঘরে ফিরে এসেছে। এ ধরনের পরিবেশ সংঘাত পরবর্তী সময়ে মানুষজনের ফিরে আসার হার সত্যি অভূতপূর্ব। তৃতীয়ত, পুরো পৃথিবী ইরাককে তার নিজের পায়ে দাঁড়াতে সাহায্যের হাত বাড়িয়েছে। একাজে ইরাকের সাথে বিশ্বব্যাংক উদ্যোগ নিয়েছে, 10 বছরের একটি পরিকল্পনা এই কুয়েতে বসিয়ে নেওয়া হয়েছে। এর মাধ্যমে বিনিয়োগ পুনর্নির্মাণের কাজে হাত দেয়া হবে। এটাই শেষ নয়, এর ভেতর দিয়ে পুনরুদ্ধার পরিকল্পনা শুরু। আমি মনে করি এটা উৎসাহব্যঞ্জক একটি যাত্রা।
কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী টিলারসন $2 কোটি সাহায্য ঘোষণা করেছেন সিরিয়ার মুক্ত অঞ্চলের জন্য, তবে ইরাকের অঞ্চলগুলোর জন্য কোনো সাহায্যই নেই। তাহলে এই 10 সালের যে পরিকল্পনা, এটা কিভাবে সফল হবে? এমন প্রশ্নের জবাবে ব্রেড ম্যাকগার্ক বললেন,
Well, we're the number one contributor to humanitarian aid in Iraq. We're the number one contributor in stabilization assistance.
দেখুন, ইরাকে মানবিক সহায়তাকারীদের মধ্যে আমরা হচ্ছি প্রথম। ইরাকে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আমরা সবচেয়ে বেশি সাহায্য দিচ্ছি, সামরিক সহায়তার দিক দিয়েও আমরাই এগিয়ে। এছাড়াও আরও অনেক সাহায্য আসবার পথে রয়েছে। এখানে আমাদের বাজেট চক্রাকারে আসছে। গতকালই এক্সিম ব্যাংকের সাথে ইরাকি অর্থমন্ত্রী প্রায় $350 কোটি একটি চুক্তি স্বাক্ষরের কথা ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। ডলার। এ অর্থ ইরাকে ব্যয় করা হবে। এছাড়াও যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানি বেশ ভালো কাজ করছে, যেমন ধরুন জেনারেল ইলেকট্রিক ইরাকের 60% বিদ্যুৎ উৎপাদনে সাহায্য করছে। তাহলে ভেবে দেখুন এই দীর্ঘমেয়াদী সহায়তার বিষয়টি। আমি একটি বিষয়ে নজর আনতে চাই। একদিনের এই বৈঠকে তারা $1,000 কোটি তহবিল সংগ্রহ করার চেষ্টা করবে। তবে ইরাকের বিষয়টি কিন্তু তা নয়। অভ্যন্তরীণ কাঠামো নির্মাণে সোমবার তারা নির্ধারণ করেছে $80,000 কোটি আগামী 10 বছরে প্রয়োজন হবে, এবং সেটি পরিষ্কারভাবে বলা হয়েছে এই অর্থ আসবে তাদের নিজস্ব বাজেট থেকে, নিজেদের সংস্কার প্রক্রিয়া থেকে। IMF এবং বিশ্বব্যাংকের সাথে কাজ করেই ইরাকের নিজস্ব প্রক্রিয়ায় এই সংস্কার কাজ চলবে। প্রকৃতপক্ষে সামনে এগিয়ে যাওয়ার জন্য তারা অন্যের কাছে সাহায্যের হাত পাচ্ছে না, এবং অবশ্যই আলোচনা চলছে এবং যে সাড়া আমরা পাচ্ছি তা বেশ উৎসাহব্যঞ্জক।
ইরাক এবং সিরিয়াতে IS এর বিরুদ্ধে যে অগ্রগতি হয়েছে তাতে মূল উপাদান কি ছিল? অর্থ সাহায্য এবং সামরিক অভিযান, এ দুটো সমন্বয়, অথবা কোনটি প্রকৃতপক্ষে কাজ করেছে? এমন প্রশ্নের জবাবে ব্রেড ম্যাকার বললেন যে
আমি
পুরো পন্থা নিয়েই আলোচনা করতে পারি। বিশ্বব্যাপী কাজ করতে আমাদের 5 ধরনের প্রচেষ্টা থাকে, তবে আমি 2টি দফা উল্লেখ করতে চাই যেটা ইরাকে কাজ করছে। প্রথমত, ইরাক ভূমিতে ইরাকিদের নেতৃত্বে লড়াই হয়েছে, তারাই তাদের শহরগুলোকে মুক্ত করেছে, তারা স্থানীয় কর্তৃপক্ষের সাথে কাজ করে অগ্রসর হয়েছে। যুক্তরাষ্ট্রের সেনারা তাদের পিছন থেকে সাহায্য করেছে। প্রথমত, আমরা প্রথাগত কূটনীতির বাইরে কাজ করেছি। IS এর বিরুদ্ধে লড়াইতে পুরো পৃথিবীকে একসাথে করতেই শুধু নয়, তাদের যোগাযোগ ব্যবস্থা, অর্থনৈতিক সাহায্য, বিদেশি যোদ্ধা এবং ইরাকে তাদের কর্মকাণ্ড বন্ধ করতে চেষ্টা চলছে। আজকের বৈঠকে তুরস্ক ইরাককে সবচেয়ে বড় সহায়তা দেবার কথা বলেছে। $5,000 কোটি সাহায্য দেবে তারা। সৌদি আরব, কাতার, ইউনাইটেড আরব আমিরাত, কুয়েত $2,000 কোটি করে দেবে। এসব যদি যোগ করা যায় তাহলে $10,000 কোটির কাছাকাছি দাঁড়ায়। ইউনাইটেড আরব আমিরাত বলেছে তারা ইরাকে বাগদাদের বাইরে গৃহ নির্মাণ প্রকল্প তৈরিতে $5,000 কোটি বিনিয়োগ করবে। এক বছর আগেও এ ধরনের সহায়তার কথা কিন্তু আমরা ভাবতে পারতাম না। ইরাকি প্রধানমন্ত্রী আবাদিকে এবং তার সরকারকেও আমি ধন্যবাদ দেব। তারা এই অঞ্চলে সংলাপ, আলোচনা, সহায়তার পথ তৈরি করেছে যা আগে বন্ধ ছিল। সৌদি আরবে এই অবস্থা পরিবর্তনের অনেক বড় ভূমিকা রেখেছে। তাদের জন্য আমি গেম চেঞ্জার এই শব্দটি ব্যবহার করব। এই শব্দটি আমি সচরাচর ব্যবহার করি না, কিন্তু সৌদি আরব গত 30 বছরের মধ্যে প্রথম এগিয়ে এসেছে। গত মাসখানেক আগে ইরাকের সাথে তার সীমান্ত খুলে দিয়েছে। এরপর দেখুন ইরাকে সৌদি আরবের বিনিয়োগ। তাই এ ধরনের পরিবর্তনগুলো সত্যিই গুরুত্বপূর্ণ। আমরা নিশ্চিত করতে চাই IS এর পরাজয়।
IS ইরাক এবং সিরিয়া থেকে হয়তো পিছু হটেছে, কিন্তু লিবিয়া, পশ্চিম আফ্রিকা, আফগানিস্তান থেকে নয়। ইরাক ও লিবিয়ার সাফল্যকে ওই সমস্ত স্থানে কিভাবে কাজে লাগানো যাবে? একই মডেল কি কাজ করবে? এ প্রশ্নের জবাবে ব্রেড ম্যাকগার বলেন যে
It's a great question. So each region is different and we look at this very carefully. I mean every single day 24/7.
এটা একটি চমৎকার প্রশ্ন। প্রতিটি অঞ্চলের ভিন্নতা রয়েছে, আমরা সতর্কতার সাথে বিষয়টি দেখছি, প্রতিদিন খেয়াল করছি, খেয়াল রাখছি কিভাবে তাদের জাল বিস্তৃত হচ্ছে, কিভাবে তারা অন্য জায়গায় ছড়িয়ে পড়ছে, অর্থ সাহায্য পাচ্ছে। IS অন্য কোনো সন্ত্রাসী সংগঠন থেকে একটু ভিন্ন। তারা আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী হতে চায়। এ কারণেই তাদের নেটওয়ার্কের বিরুদ্ধে লড়াই করতে আমাদেরকেও আন্তর্জাতিক নেটওয়ার্ক করতে হয়েছে। কুয়েতের এই বৈঠকে এখন আমরা 75টি সদস্য রাষ্ট্র পেয়েছি। ফিলিপাইন যোগ দিয়েছে এই সম্প্রতি। তাই সন্ত্রাসবাদ রুখতে ইতিহাসে এটাকে সবচেয়ে বড় জোট বলব। আমরা 75টি প্রতিনিধি দ্বারা একটি দলিল তৈরি করেছি যাকে পথ নির্দেশক নীতিমালা বলছি। এর মূল বিষয় শুধু ইরাক এবং সিরিয়া নয়, এটি একটি প্রচার অভিযান। পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের নেতৃত্বে যে বৈঠক হয়েছে সেখানে সবাই ঐক্যমতে পৌঁছেছে। এখানেই শেষ নয়, আমরা সামনে এগিয়ে যাওয়ার ভিত্তিতে পা রেখেছি।
ইরাকের যে স্থানগুলো থেকে IS বিতাড়িত হয়েছে সেখানে গণকবর পাওয়া গেছে। IS অত্যাচারের শিকার যারা হয়েছে তাদের জন্য জবাবদিহিতার বিষয়ে ব্রেড ম্যাকার বলেন যে
So this is also worth reminding people what was happening in some of these areas not very long ago.
যে সমস্ত স্থানে এসব ঘটেছে তা খুব বেশি দিন আগের কিন্তু নয়। আপনি জানেন এই ধরনের ব্যাপক পাশবিকতা, গণহত্যা আমাদের সম্মিলিত ঐতিহ্যকে ধ্বংস করেছে। হাজার হাজার তরুণীকে জিম্মি করা হয়েছিল, তাদের অনেকেই এখন নিখোঁজ। আমরা তাদের পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, একই সাথে অনেক মেয়েদের আমরা সুরক্ষা দেবার চেষ্টা করছি সাধ্যমতো। কিন্তু দেখুন, আমি যে কথা আগে বলেছি সেটা হচ্ছে শত্রুদের মোকাবেলা করতে যে আমাদের বিরতি বা বিশ্রাম নিলে চলবে না। এর মানে হচ্ছে শুধু প্রতিরোধই নয়, তাদের পিছু ধাওয়া করে নিশ্চিত করতে হবে যেন তারা আর ফিরে আসতে না পারে। তাদের বিচারের মুখোমুখি করতে হবে যাতে তারা ভয়ঙ্কর অপরাধের শাস্তি পায়। সিরিয়াতে আপনি জানেন তারা পালাতে চেষ্টা করছে। সেখানে আমরা 400 বিদেশি যোদ্ধাদের আটক করেছি, যাদের মধ্যে রয়েছে আইএস এর কুখ্যাত বেশ কজন নেতা। আমরা নিশ্চিত করছি যাতে তারা কোনোভাবেই পালাতে না পারে। আমরা এজন্য জোটভুক্ত দেশ ও অংশীদারদের সাথে কাজ করছি। যদি এইসব অপরাধীরা জোটভুক্ত দেশের নাগরিক হয় তবে কিভাবে তাদের বিচারের মুখোমুখি করা হবে, এটা জোটের কাছে বড় একটি সমস্যার বিষয়। তবে আমরা দৃঢ় সংকল্প যে ওইসব কুখ্যাত অপরাধীদের জঘন্য কাজের বিচার হবেই।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এখন শুরু হচ্ছে নিয়মিত পরিবেশনা নারী কণ্ঠ। উপস্থাপন করছেন শেগুফতা নাসরিন কুইন।
শুরু হচ্ছে মহিলাদের জন্য নিয়মিত অনুষ্ঠান নারী কণ্ঠ। যুক্তরাষ্ট্রে ফেব্রুয়ারি মাস কৃষ্ণাঙ্গ ইতিহাসের মাস হিসেবে পালিত হয়। আজকের নারী কণ্ঠ অনুষ্ঠানে দুজন বিখ্যাত আফ্রিকান আমেরিকান কিংবদন্তী নারীর কাহিনী আপনাদের শোনাব। ভয়েস অফ আমেরিকার ক্রিস সিমকিন্স তার প্রতিবেদনে এই মহীয়সী নারীদের কথা লিখেছেন। আমেরিকার ইতিহাসের অন্যতম বিষাদময় অধ্যায়ের অবসান হয় 1865 সালে, যখন সংবিধানের ত্রয়োদশ সংশোধনী দাসপ্রথা বিলোপ করে। হ্যারিয়েট টাবম্যানের জন্ম ম্যারিল্যান্ড রাজ্যের একটি খামারে। দাসপ্রথা অবসানের আন্দোলনে তার অমূল্য অবদান রয়েছে। শত শত দাসকে মুক্ত করার জন্য তিনি প্রচুর ঝুঁকি নিয়েছেন এবং কাজ করে গেছেন। হ্যারিয়েট টাবম্যানের কাহিনী নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য ম্যারিল্যান্ডের কেমব্রিজে হ্যারিয়েট টাবম্যান মিউজিয়াম প্রতিষ্ঠা করা হয়। ডোনাল্ড পিন্ডার হচ্ছেন হ্যারিয়েট টাবম্যান মিউজিয়ামের প্রেসিডেন্ট।
She was 100% successful. So if Harriet decided to take you out and you went, you got your freedom.
তিনি বলেন তিনি শতাংশ সফল হতেন। হ্যারিয়েট যদি সিদ্ধান্ত নিতেন যে তিনি আপনাকে বার করে নেবেন এবং আপনি সেটাই চাইতেন, আপনি তাহলে মুক্তি পেতেন। যারা মিউজিয়াম পরিদর্শন করতে আসেন ডোনাল্ড পিন্ডারের কাছে, তারা ইতিহাসের পাতা থেকে টাবম্যান কীভাবে 1849 সালে একটি খামার থেকে দাসত্বের হাত থেকে বাঁচার জন্য জীবনের ঝুঁকি নিয়ে পালিয়ে যান সেই কাহিনী শোনেন।
There were a few fundamental things that she could not understand, and one was slavery. Why are some people free and why are some people enslaved?
কয়েকটি মৌলিক জিনিস তিনি বুঝতেন না, তার মধ্যে একটি হচ্ছে দাসত্ব। কেন কিছু মানুষ মুক্ত এবং কেন কিছু মানুষকে কৃতদাস করা হয়েছে। পেনসিলভেনিয়া রাজ্যের ফিলাডেলফিয়ায় পৌঁছানোর পর টাবম্যান আন্ডারগ্রাউন্ড রেল রোডে যোগ দেন। কিছু পথ, ব্যক্তিগত বাড়ি এবং লুকিয়ে থাকার একটা ব্যবস্থাকে বলা হতো আন্ডারগ্রাউন্ড রেল রোড। এর মাধ্যমে টাবম্যান সহ পলাতক দাসরা দক্ষিণাঞ্চল থেকে পালিয়ে উত্তরাঞ্চলের রাজ্যগুলোতে চলে যেতেন যেখানে দাসপ্রথা অবৈধ ছিল। ডোনাল্ড পিন্ডার:
Probably 18 times Harriet successfully took out family members. She gave advice to other slaves which ended up
হ্যারিয়েট সম্ভবত 18 সাফল্যের সঙ্গে পরিবারের সদস্যদের বার করে নিয়ে যান। তিনি অন্যান্য দাসদেরও পরামর্শ দিতেন এবং তারা মুক্তি পেয়েছেন। অ্যাঞ্জেলা হর্সি একজন পর্যটক, তিনি টাবম্যানের কাহিনী শুনে অভিভূত হয়ে পড়েন।
I think Harriet Tubman led the way as far as freedom for all people. I just found her to be a remarkable person.
আমার মনে হয় হ্যারিয়েট টাবম্যান সকল জনগণের স্বাধীনতার পথ প্রদর্শক ছিলেন। আমার কাছে তিনি একজন অসামান্য ব্যক্তিত্ব। জে মেরেডিথ একটি পর্যটন কার্যক্রম পরিচালনা করেন। তিনি হ্যারিয়েট টাবম্যানের জীবন কাহিনী শোনাতে ভালোবাসেন।
She learned how to survive off the land. She knew how to read the stars. She knew how to understand the woods, the swamps and the marshes. And that's how she became so successful.
তিনি শিখেছিলেন কিভাবে ভূমির সাহায্যে বেঁচে থাকা যায়। তিনি জানতেন কিভাবে আকাশের তারা পথ দেখাতে পারে। তিনি বন জঙ্গল, বিল আর জলাভূমি সম্পর্কে খুব ভালো জানতেন, তাই তিনি এত সফল হয়েছিলেন। জে এবং তার স্ত্রী অষ্টাদশ শতাব্দীর একটি দোকান কেনেন। বলা হয় সেখানে এক শ্বেতাঙ্গ পুরুষ এক পলাতক দাসকে আটকে রাখার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু টাবম্যান তা মানতে অস্বীকার করেন। জে মেরেডিথ:
Harriet Tubman, I mean, she's a true American hero. There's no question about it. And the store associated with that first act of defiance, it was important for my wife and I to make sure it's preserved so that people can understand the story, they can understand the importance of Harriet Tubman.
Harriet Tubman সত্যিকারের আমেরিকান হিরো ছিলেন, সেই বিষয়ে কোনো প্রশ্ন নেই। নির্দেশ অমান্য করার তার প্রথম কাজটির সঙ্গে যে দোকানটি সংশ্লিষ্ট তা যাতে সংরক্ষণ করা হয় তা নিশ্চিত করাটা আমার স্ত্রী ও আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল, কারণ লোকজন যাতে বুঝতে পারেন হ্যারিয়েট টাবম্যান এবং তাঁর কাহিনী কত গুরুত্বপূর্ণ। ২০১৭ সালে মেরিল্যান্ড রাজ্যের ডরচেস্টার কাউন্টিতে হ্যারিয়েট টাবম্যানের স্মরণে একটি জাতীয় পার্ক স্থাপন করা হয়। এটি হচ্ছে কোনো আফ্রিকান আমেরিকান নারীর নাম অনুসারে প্রথম জাতীয় পার্ক। আরেক মহীয়সী নারী ছিলেন রোজা পার্কস। ২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটাল ভবনে নাগরিক অধিকারের অন্যতম নেত্রী রোজা পার্কসের স্মরণে তার পূর্ণ আকারের মূর্তি উন্মোচন করা হয়। আমেরিকার ইতিহাসে পরিবর্তন এনেছিলেন রোজা পার্কস যখন ১৯৫৫ সালে তিনি একটি বাসে শ্বেতাঙ্গদের জন্য সংরক্ষিত আসন ছেড়ে দিতে অস্বীকার করেন। রোজা পার্কসকে বলা হয় নাগরিক অধিকার আন্দোলনের মাতা। প্রায় তিন মিটার দৈর্ঘ্যের ব্রঞ্জের মূর্তিটি উন্মোচন করেন তদানীন্তন প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রেসিডেন্ট ওবামা রোজা পার্কসের সাহসিকতার প্রতি সম্মান জানান।
রোজা পার্কস সিঙ্গুলার অ্যাক্ট অফ ডিসওবিডিয়েন্স লঞ্চড আ মুভমেন্ট এন্ড দ্যাট ইজ ওয়াই দিস স্ট্যাচু বিলংস ইন দিস হল টু রিমাইন্ড আস No matter how humble or lofty our positions, just what it is that leadership requires, just what it is that citizenship requires.
রোজা পার্কসের অসহযোগিতার একটি কর্ম একটা আন্দোলনের সূচনা করে এবং সে কারণে এই প্রতিমূর্তি এই ভবনে স্থান পেয়েছে, আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে যত বড়ই হোক যত ছোটই হোক নেতৃত্বের জন্য কি প্রয়োজন, নাগরিকত্বের জন্য কি প্রয়োজন। এই প্রথম কোনো আফ্রিকান আমেরিকান নারীর পূর্ণ আকৃতির ভাস্কর্য ক্যাপিটাল ভবনে স্থান পেয়েছে। ১৯৫০ দশকে আমেরিকার দক্ষিণাঞ্চলে বর্ণ পৃথকীকরণ প্রত্যাখ্যানের পার্কসের ওই অর্জনকে স্বীকৃতি দেয়া হল। কংগ্রেসম্যান জেমস ক্লাইবার্ন বলেন, আমেরিকার ইতিহাসের অন্যান্য প্রভাবশালী ব্যক্তিত্ব যাদের মূর্তি ক্যাপিটলে প্রদর্শিত আছে তাদের মধ্যে পার্কসও তাঁর ন্যায্য স্থান অধিকার করে আছেন।
This statue forever ordains Rosa Parks' status as an icon of our nation's struggles to live out its declaration that we are all created equal.
ঈশ্বর আমাদের সমানভাবে সৃষ্টি করেছেন, জাতি হিসেবে আমরা যে সেভাবে জীবনযাপন করতে চাই সেই প্রচেষ্টায় রোজা পার্কসের মর্যাদা এই মূর্তি চিরকালের জন্য অটুট রাখবে। ১৯৫৫ সালের ডিসেম্বর মাসে অ্যালাবামা রাজ্যের মন্টগোমেরিতে পার্কস ইতিহাস তৈরি করেন যখন তিনি এক শ্বেতাঙ্গ যাত্রীকে তার আসন ছেড়ে দিয়ে বাসের পেছনে যেতে অস্বীকৃতি জানান। তাকে কারারুদ্ধ করা হয় এবং তাকে জরিমানা দিতে হয়। সেই সময় দক্ষিণাঞ্চলে বাস, হোটেল, রেস্তোরাঁ এবং বিভিন্ন গণপ্রতিষ্ঠানে আইন অনুসারে বর্ণ পৃথকীকরণের ব্যবস্থা ছিল। রোজা পার্কসের পদক্ষেপে অনুপ্রাণিত হয়ে আফ্রিকান আমেরিকানরা শহরব্যাপী বাস বয়কট করে। এর ফলে দেশব্যাপী বর্ণ পৃথকীকরণ অবসানের উদ্যোগ শুরু হয়। ১৯৯১ সালে রোজা পার্কস ভয়েস অফ আমেরিকাকে বলেন, এক সাধারণ বিশ্বাসের ভিত্তিতে তিনি অনুপ্রাণিত হন।
The golden rule, treat others as you wish to have them treat you. And I think that's a good rule to live by.
আমি সবসময় বাইবেলের ওই কথাগুলোতে বিশ্বাস করি। আপনি যেটা চান যে অন্য মানুষ আপনার প্রতি যে আচরণ করবে, আপনি অন্যদের প্রতি সেই আচরণই করবেন। আমি মনে করি সেই আদর্শ মেনে চলাটা ভালো। পার্কসের যাজক বা মিনিস্টার ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র বাস বয়কট সংগঠনে রোজা পার্কসকে সাহায্য করেন এবং ওই আন্দোলনে যোগ দেন। সুপ্রিম কোর্ট বর্ণ পৃথকীকরণ খারিজ করা পর্যন্ত বাস বয়কট এক বছর বজায় থাকে। ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র
The long-awaited mandate from the United States Supreme Court concerning bus segregation came to Montgomery. That segregation in public transportation is both legally and sociologically invalid.
মন্টগোমেরিতে বাসে বর্ণ পৃথকীকরণ ব্যবস্থার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, আমরা যার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছি। গণপরিবহনে বর্ণ পৃথকীকরণ ব্যবস্থা আইনগতভাবে এবং সামাজিকভাবে অবৈধ। রোজা পার্কস মারা যাওয়ার পর 2005 সালে কংগ্রেস ক্যাপিটল ভবনে তার মূর্তি স্থাপন অনুমোদন করে।
এবার শুনুন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামত প্রতিফলিত হচ্ছে।
যুক্তরাষ্ট্র ভিয়েতনামের আদালত কর্তৃক শান্তিকামী শ্রম এবং পরিবেশ সক্রিয়বাদী হুয়াং দুক বিং এবং নিউএন ফংকে যথাক্রমে 14 এবং 2 বছরের শাস্তি প্রদানের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। উভয় ব্যক্তিকেই অপরাধী আইনের আওতায় অভিযুক্ত করা হয় যারা তাইওয়ানের স্টিল কোম্পানি ফরমোজা কর্তৃক বিশাল মেরিন দুর্ঘটনার বিরুদ্ধে প্রতিবাদে অংশ নিয়েছিলেন। 2016 সালের এপ্রিল মাসে ভিয়েতনামের মধ্য উপকূলে এই মেরিন দুর্ঘটনা ঘটেছিল। হুয়াং দুক বিং ভিয়েতনামের রাজনৈতিক বন্দী এবং আটককৃতদের মুক্তির দাবিতে বারবার সোচ্চার হয়েছেন। এছাড়াও তিনি ফরমোজা বিস্ফোরণের বিরুদ্ধে কতগুলো প্রতিবাদে অংশ নেন। তিনি যেসব জেলে রাসায়নিক নিঃসরণে তাদের জীবিকা হারিয়েছেন তাদের প্রতি ক্ষতিপূরণের দাবিতে বিভিন্ন ক্ষতিগ্রস্ত গ্রুপদের প্রতিবাদ সংগঠনে সহায়তা করেন। অপরাধী আইন 258 বলে হুয়াং দুক বিংকে স্বাধীনতা এবং গণতন্ত্রকে অপমানের দায় অভিযুক্ত করা হয়েছে, যা অপরাধী আইন মতে রাষ্ট্রীয় স্বার্থ, বৈধ স্বার্থ এবং সংগঠন ও জনগণের অধিকারকে লঙ্ঘন করেছে। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, দুঃখজনক এই যে ভিয়েতনাম সরকার একজন মানবাধিকার প্রবক্তাকে স্বাধীনতা, গণতন্ত্র এবং অধিকারের জন্য দোষারোপ করেছে, যখন সত্যিকার অর্থে ভিয়েতনামের জনগণ স্বাধীনতা, গণতন্ত্র এবং অধিকার থেকে পুরোপুরি বঞ্চিত। সাম্প্রতিক দিনগুলিতে শান্তিপূর্ণ মতামত প্রকাশকারীদের বেলায় মিস্টার বিন এবং মিস্টার ফংয়ের শাস্তি প্রদান ষষ্ঠতম বিচার সিদ্ধান্তের এক নজির। গত বছর মৌলিক অধিকার পালনের কারণে নিউয়েন নক নু খুন, যিনি মাদার মাশরুম নামেও পরিচিত, এবং ট্রান্থি নাগাকেও অপরাধী হিসেবে সাব্যস্ত করা হয়। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হেদার নেমার্ট বলেন, 2016 সালের শুরু থেকে এই যে বর্ধিত হারে শান্তিকামী সক্রিয়বাদীদের গ্রেফতার, বিচার এবং কঠোর শাস্তির বিধান তা অত্যন্ত উদ্বেগজনক ঘটনা। তিনি জোর দিয়ে বলেন, সমগ্র জনতার মৌলিক ভাষা প্রকাশের, সংগঠন এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিত করতে হবে। যুক্তরাষ্ট্র ভিয়েতনাম সরকারের প্রতি রাজনৈতিক এবং ধর্মীয় মতামত প্রকাশের দায়ে আটককৃত সকল বন্দীদের অবিলম্বে মুক্তি দিতে আহ্বান জানাচ্ছে। এছাড়াও ভিয়েতনামের সকল জনগণ যেন মুক্তভাবে তাদের মতামত প্রকাশ এবং ভয়ভীতি ছাড়া সমাবেশে অংশ নিতে পারেন, যুক্তরাষ্ট্র তার প্রতিও অনুরোধ জানাচ্ছে। এছাড়াও মুখপাত্র নেওয়ার্ড ভিয়েতনাম সরকারের প্রতি অনুরোধ জানান যে তারা যেন ভিয়েতনামের সংবিধান এবং আন্তর্জাতিক বাধ্যবাধকতা ও প্রতিশ্রুতির সঙ্গে সঙ্গতিপূর্ণ পিনাল কোড সহ আইনি ব্যবস্থা এবং পদক্ষেপ নিশ্চিত করেন।
এতক্ষণ সম্পাদকীয় শুনছিলেন, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন ছিল। এবারে সংক্ষিপ্ত সংবাদ পড়ছেন সেলিম হোসেন।
বন্দুক চালানো বা আত্মরক্ষার কৌশল সহ স্কুল শিক্ষকদেরকে বিশেষ সেনা প্রশিক্ষণ দেওয়ার ধারণার কথা বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট বলেছেন, অস্ত্র ক্রেতাদের ব্যাকগ্রাউন্ড চেক ভালো করে করবার বিষয়ে বিবেচনা করার জন্য একটি প্রস্তাব পাশ করার চেষ্টা করছেন তিনি। সম্প্রতি ফ্লোরিডার একটি স্কুলে গুলির ঘটনায় 17 জন নিহত হবার পর অস্ত্র আইন সংস্কার সহ স্কুলের নিরাপত্তা বিধান নিয়ে যেসব আলোচনা হয় তারই প্রেক্ষিতে প্রেসিডেন্ট ট্রাম্প এমন পরিকল্পনার কথা ভাবছেন বলে জানা গেছে। ওই স্কুলের যেসব শিক্ষার্থী মারা গেছে তাদের পরিবারের সঙ্গে হোয়াইট হাউসে এক আবেগময় বৈঠকের পর প্রেসিডেন্ট ট্রাম্প টুইটার বার্তায় শিক্ষকদের 20% এখন থেকে এ ধরনের কোনো অসুস্থ পাগল খারাপ মতলব নিয়ে স্কুলে ঢুকলে তাকে শায়েস্তা করতে পারবে বলে ধারণা পোষণ করেন। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বার্ষিক রিপোর্টে বলেছে বিশ্বের প্রায় 160 দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বেড়েছে। রিপোর্টে বলা হয় 2017 সালে বিশ্বজুড়ে রাজনৈতিক নেতাদের মধ্যে স্বেচ্ছাচারিতার হার বেড়েছে। প্রতিবেদনে অ্যামনেস্টি বলেছে মিশর, ফিলিপাইন, ভেনিজুয়েলা, চীন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘনের হার বেড়েছে। অ্যামনেস্টির নির্বাহী পরিচালক মার্গারেট হুয়াং বলেন, ওইসব দেশে মানবাধিকার আইনের প্রতি কম গুরুত্ব দেওয়া হচ্ছে। সিরিয়ায় চলমান যুদ্ধ থামানো এবং সেখানে মানবিক সহায়তা দেবার জন্য অস্ত্রবিরতি ছাড়া কোনো উপায় নেই বলে মন্তব্য করেছেন সিরিয়ায় জাতিসংঘের দূত স্টেফেন দে মিৎসুরা। তিনি আশা করেছেন নিরাপত্তা পরিষদ এই অস্ত্রবিরতি প্রস্তাব অনুমোদন করবে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস নিরাপত্তা পরিষদের কাছে সিরিয়ায় 30 দিনের অস্ত্রবিরতির প্রস্তাব দিয়েছেন এবং ঘৌটা অঞ্চলে 4 লক্ষ অধিবাসীকে মানবিক সহায়তা দেবার সুযোগ সৃষ্টির অনুরোধ জানিয়েছেন। বলেছেন তাদের অবস্থা এমন যে তারা পৃথিবীতে জীবন্ত নরকে বসবাস করছেন। গত বছর প্রেসিডেন্ট বাশার আল আসাদের মিত্র রাশিয়া, ইরান এবং তুরস্কের সঙ্গে করা চুক্তিতে গৌটা অঞ্চলকে যুদ্ধমুক্ত করার প্রস্তাব দেওয়া হলেও সেখানে যুদ্ধ চলছে এবং সেখানকার অধিবাসীরা চরম বিপর্যয়ে রয়েছেন। চলতি সপ্তাহে নাইজেরিয়ার একটি স্কুল থেকে অপহৃত মেয়েদের বেশ কয়েকজনকে মুক্তি দেওয়া হয়েছে। নাইজেরিয়া সরকারের সূত্র জানিয়েছে ওয়েবে এবং বর্ণো রাজ্যের এক সীমান্ত শহর থেকে তাদেরকে উদ্ধার করা হয়। এর মাত্র 2 দিন আগে ইয়োবে রাজ্যের দাপচি শহরের গভর্নমেন্ট গার্লস সায়েন্স সেকেন্ডারি স্কুলে বোকো হারামের সশস্ত্র জঙ্গিরা হামলা করে এবং কয়েকজনকে অপহরণ করে। প্রত্যক্ষদর্শীরা জানায় ওই ঘটনার পরদিন স্কুলে 91 জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল, তার মানে তারা অপহৃত হতেও পারে। তালিবান জঙ্গিদের প্রতিহত করবার উপায় হিসাবে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় 36,000 সদস্যের একটি বিশেষ বাহিনী গড়বার ঘোষণা দিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন নতুন বাহিনীতে আফগান ন্যাশনাল আর্মির 7,500 অফিসার এবং 28,500 সদস্য থাকবে। তাদেরকে যুক্তরাষ্ট্র সেনাবাহিনী প্রশিক্ষণ দেবে। তালিবান দখল থেকে মুক্ত আফগানিস্তানের বিভিন্ন স্থানে তাদেরকে নিয়োগ দেওয়া হবে যেন কোনোভাবেই জঙ্গিরা আবার সেখানে ফিরে আসতে না পারে। ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ভূমিধসে 5 জন নিহত এবং 15 জন নিখোঁজ হওয়ার খবর বেরিয়েছে। দেশটির দুর্যোগ মন্ত্রণালয় বলেছে বৃহস্পতিবার মধ্য জাভার ব্রেভেস জেলায় স্থানীয় কৃষকরা পাহাড় পরিবেষ্টিত ক্ষেতে কাজ করবার সময় হঠাৎ সেখানে ভূমিধসের সৃষ্টি হয়। কয়েকদিনের ভারী বর্ষণের কারণে এই ভূমিধসের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ এবং নিরাপত্তা কর্মীরা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে বলে জানা গেছে। আর ইন্দোনেশিয়ায় বিশেষ করে এই মৌসুমে ভূমিধসের ঘটনা একটি স্বাভাবিক বিষয়। জাপানের নাগানোতে উইমেন্স আইস হকিতে প্রথম অলিম্পিক স্বর্ণপদক জেতার 20 বছর পর দক্ষিণ কোরিয়ার পেংচ্যাং শীতকালীন অলিম্পিকে কানাডাকে 3-2 শুট আউটে হারিয়ে স্বর্ণপদক জিতেছে যুক্তরাষ্ট্র।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তী দাশগুপ্ত, প্রকৌশলী ছিলেন লিনাস রিমকাস। আমি তাহিরা কিবরিয়া সবাইকে আরও একবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.